گھرانا میرے حضور کا ہے، یہ گھرانا میرے حضور کا ہے۔
اے جی دنیا کے پاور جنو دنیا বিভিন্ন স্বাদ নেওয়ার জন্য আমরা যেটা পানি পান করি সে সেইভাবে মদ পান করত। ইসলাম এটা অ্যাকসেপ্ট করে না, সে বলতো আমি যেটা বলবো এটাই কানুন।
জি, এই যে ভাই বোনের সাথে বিয়ের ব্যবস্থা করা, জায়েজ দেওয়া এবং সুদ কে, আজকে যে সুদের প্রভাব আজকে ইয়াজিদিদের কালচার আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, সে সুদ কে হালাল করে দিয়েছিল, ঘুষ কে হালাল করে দিয়েছিল, তার মতে সবগুলোই চলতো এবং আহলে বাইত কে সবচেয়ে কম সম্মান করা, এটা তার থেকেই প্রথমেই চলে এসেছে, শুরু হয়েছে। এবং সবচেয়ে গান বাজনা শোনা, গান বাজনার মধ্যে সে রাত দিন পরে থাকতো, সারা রাত মদ পান করত এবং তার বিরুদ্ধে যে কথা বলতো তাকে নিয়ে সে লাফালাফি করত, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য শেষ চেষ্টা করত। তো বর্তমান আমাদের সমাজের মধ্যে এই জিনিসগুলো বেশি আপনি দেখেন, গান বাজনা
নিত্য নতুন 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 নারীদের বুক বিলাসের মধ্যে সে কি
লিপ্ত থাকতো।
যেমন মনে করুন আমরা প্রত্যেক মুসলমানকে যদি আপনি জিজ্ঞেস করেন, সে বলবে আমি ইমাম হুসাইন কে ভালোবাসি, মহব্বত করি, আমি এজিদকে ঘৃণা করি। কিছু উল্লেখযোগ্য জিনিস তার কাছে ছিল যেগুলো বলা হয়েছে যে সে বেবিচারকে জায়েজ বলেছে, জায়েজ করে দিয়েছে, মদ্যপান সে নিজেও করতো এবং সাথে সাথে সেটাকে জায়েজ করে দিয়েছে। এরপরে গান বাজনা সে শুনতো, মহিলা মেয়েদের নাচ দেখতো, গান শুনতো। এখন আমরা যদি, আমরা যারা আশেক দাবি করছি, ইমাম হোসাইনকে ভালোবাসি দাবি করছি, হোসাইনে দাবি করছি, তা আজকাল এই যে আমরা ডিশের মাধ্যমে বিভিন্ন চ্যানেল আমাদের ঘরে এসেছে, সেখানে আমরা কি দেখছি, মা বাবা ভাই বোন সবাই একসাথে বসে আমরা মেয়েদের
কর্মের মধ্যে সামিল,
এই সেই কর্মের মধ্যে আমরা সামিল, আমাদের ঘরের মধ্যে আমরা সেইগুলো দেখছি, বেপর্দা মেয়ের গান বাজনা দেখছি, নাচ দেখছি। আচ্ছা এখন এখানের মধ্যে দেখুন এখনকার অবস্থা, আমাদের মূল্যবোধ পর্যন্ত, মূল্যবোধ পর্যন্ত চলে গেছে, মূল্যবোধের অবক্ষয় হয়ে গেছে। কিরকম আগে মনে করুন সাধারণত এমনি একটি মহিলা সংক্রান্ত কোনো কথা সেটা জায়েজ হোক বড়জনের সামনে বলা হতো না, একটি সময় ছিল, বাবা মা বাবার সামনে তো প্রশ্নই ওঠে না। আজকাল আমি নিজেও দেখেছি অনেককে যে মা বাবা তার সন্তান একসাথে বসে বেপর্দা মেয়ের গান দেখছে, নাচ দেখছে। তো আমরা তো সবাই বলছি যে আমরা কি হোসাইনি, আমরা ইমাম হোসাইনকে ভালোবাসি, কিন্তু আমাদের চরিত্রের মধ্যে তো এই জিনিসগুলো নাই
না। এই যে একটা স্বভাবের মধ্যে আছে, মাসুদ ভাই অ্যাড করবেন, তাই সে বেহায়া ছিল, নির্লজ্জ ছিল, সেই মা বোন যেটা পার্থক্য করার সে করতো না, নির্লজ্জ বেহায়া। তো আজকে কিন্তু আমাদের মাঝে এটা দেখা যায়, এই নির্লজ্জতা বেড়ে গেছে,
সবসময় মদ পান করে, তার ভিতর লজ্জা হায়া কোথেকে থাকবে, কারণ এটাকে মন্দ কাজের গুনাহের জড় যেটা মূল শিকড় বলা হয়েছে। আসলে ইয়াজিদকে মুসলমান মধ্যে লজ্জা হয়, তো ইয়াজিদ মুসলমান কিভাবে হতে পারে, একজন স্বাভাবিক মুসলমান, মুসলমানের পরিচয় কি, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তাহলে একজন মুসলমান তাকে বলে যার থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকবে, অর্থাৎ এর এক মুসলমান ভাইয়ের মুখের কষ্ট থেকে, হাতের কষ্ট থেকে অপর মুসলমান ভাই কি থাকবে, নিরাপদ থাকবে, এদেরকে বলে মুসলমান। তাহলে এখন ইয়াজিদ, আমার নুরউদ্দিন ভাই বললেন 700 সাহাবায়ে কেরামকে হত্যা করেছেন, শহীদ করেছেন। আচ্ছা এদের ব্যাপারে কিতাবের রাওয়ায়াত কি, মান কাতালা মুসলিমান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যে কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে কি করবে, হত্যা করবে, শহীদ করবে, তার জন্য হচ্ছে জাহান্নাম, মুতাআম্মিদান খাতান্না, অর্থাৎ ভুলক্রমে হত্যা করেছে এরকম না, ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার জন্য জাহান্নাম। তো যা যে কাকে সাহাবায়ে কেরামকে কষ্ট দিলে আমার রসুল কষ্ট পাচ্ছে, এবং আমার রসুল কষ্ট পেলে আল্লাহ তাআলা কষ্ট পাচ্ছে। তো সাধারণ মুসলিম কোথায় আর সাহাবায়ে কেরাম কোথায়? কিতাবের মধ্যে আরো এসেছে যে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে হুজুর আপনার শান মান তো অনেক, আপনার ন্যায় পরায়ণতা, তো সাহাবায়ে কেরাম এর শান আর আপনার শান পার্থক্য? তো তখন তিনি বললেন আস্তাগফিরুল্লাহ, আমি খুলাফায়ে রাশিদিনের সমপর্যায়ের জীবনের হব না
বরাবর,
কারণ উনি তো ছিলেন তাবি। তো উনি বলছেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধ করেছেন, ধর্মীয় যুদ্ধের মধ্যে ঘোড়া চালিয়েছেন, ঘোড়ার নিচে যে ধুলাবালি আছে না ঘোড়ার খুরের নিচে, ওই ধুলাবালির সমপরিমাণ আমি উমর বিন আব্দুল আজিজ হব না। অনেকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খারাপ বলতেন, সেজন্য উনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মিসাল দান করলেন। তো অন্যান্য সাহাবায়ে কেরাম তো আরো অনেক উপরে। কেউ যদি কোনো মুসলমানকে কষ্ট দেয়, ফাকাত আজানি, সে আমি নবীকে কষ্ট দিল। ওমান আজানি ফাকাত আজাল্লাহ, যে আমার আমি নবীকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। এটা সাধারণ মুসলমানের হুকুম যদি এরকম হয় কষ্ট দেয়ার, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়ে, আর কষ্ট কেমন কষ্ট, তাদেরকে শহীদ করে দেয়া, দুনিয়া থেকে তুলে দেয়া, যাদের জন্য, যাদের ভিতর এমন এমন সাহাবায়ে রসুল ছিলেন যারা ইশারা করলে চন্দ্র সূর্য বলেন উদিত অস্তমিত হতো, এমন সাহাবায়ে কেরাম। সাধারণ ওলিদের ব্যাপারে কিতাবের মধ্যে বলা হয়েছে যে ওলিদের কারণে আমি মানুষকে রিজিক দান করি, ওলিরা যদি কারো হায়াত চান তাদেরকে হায়াত দান করি, কেউ যদি কারো মৃত্যু চান তাকে আমি মৃত্যু দান করি। তাহলে সাহাবায়ে কেরাম শান্ত অনেক উপরে। তাই আগে ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে একটু আলোচনা করা দরকার। ইয়াজিদ একে, ইয়াজিদ যাকে আমরা পলিদ বলি, নাপাক খারাপি বলি, ইয়াজিদ তার খানদান কিন্তু ভালো
সুন্দর।
আচ্ছা একটু পিছনে যেতে হয়, হযরতে আবু সুফিয়ান যার দাদা ছিল, আবু সুফিয়ান নামেটা আমরা সবাই জানি, কিন্তু বর্তমানে ইনি সাহাবী রাসূল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতাম। তার দাদি হচ্ছেন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম গ্রহণ করার আগে হযরতে সুফিয়ান অনেক যুদ্ধ করেছেন আকাশের বিরুদ্ধে, কাফিরদেরকে উস্কানি দিয়েছেন অনেক। ইনারা যখন ইসলাম গ্রহণ করেন,
জি,
তো ইনাদের ঘরে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন দুনিয়াতে। তো ইনি আকাশ সাল্লাল্লাহু তাআলা আনহুর বংশেরই একজন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশ সাল্লাল্লাহু তাআলার সঙ্গে খুব মহব্বত করতেন, অনেক অনেক উপরের তবকার সাহাবী। আমি এটা বুঝাতে যাচ্ছি যে ইসলাম গ্রহণের আগে তারা যেমন ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পর ওনাদের আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জন্য তাদের জীবন সব মাল সবকিছু কুরবান,
এবং
নিজের সন্তান হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের জন্য দিয়ে দিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু এত বিশ্বস্ত সাহাবী রাসূল ছিলেন যে আল্লাহ তাআলার কালাম লেখার জন্য আকাশ সাল্লাল্লাহু তাআলা যাকে অনুমতি দিয়েছেন। আচ্ছা বিশ্বস্ত না হলে কালাম হিফাজত করার জন্য, লেখার জন্য, আচ্ছা লেখার সময় যদি নিজের পক্ষ থেকে একটা শব্দ অ্যাড করে দিত, আর এটা তো কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করবে। আল্লাহ তাআলা তো কালামে মজিদকে হিফাজতের জিম্মা নিয়েছেন, আল্লাহ তাআলা তো এটা হিফাজত করবেনই। কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এত বড় বিশ্বস্ত সাহাবী যে আকাশ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওনাকে কাতিবে ওয়াহী লেখার জন্য নিযুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ বিশ্বস্ততার সাথে সেই সাহাবী রাসূল হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এটা অ্যাড করেছেন। যাক আলোচনা ইয়াজিদের দিকে যায়। যখন আকাশ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দরবারে ওয়াহী আসলো যে আপনার এই মজলিসের মধ্যে একজনের ছেলে আপনার হাসনাইনে করিমান যাকে এখন আপনি মহব্বত করছেন, এই যে আপনার মজলিসে আছে, ইয়া রাসূলুল্লাহ তাকে শহীদ করবে, আকাশ আসমান কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, তখন জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ কে কে কে? তো পরবর্তীতে যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানলেন যে ওনার ছেলে ওনার নসল দ্বারা এই এত বড় ঘটনা হবে, শাহাদাতের মতো মর্মান্তিক ঘটনা হবে, যখন তিনি মনে মনে পণ করে নিলেন, প্রতিজ্ঞা করলেন আমি জীবনে বিয়ে করবো, বিয়ে না করলে বাচ্চা করতে হবে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, এটা তো যেটা লিপিবদ্ধ তাকদীরে মধ্যে আছে,
একটা জিনিস প্লাস করতে হয়। দেখেন ইমামে হুসাইনের জন্ম হয় নাই, কিন্তু আমার নবী অদৃশ্য সংবাদ ভবিষ্যৎ বাণী করে যাচ্ছে,
আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন,
জি,
অর্থাৎ ওহী এটাও নাজিল করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমি ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কে যারা শহীদ করেছিল এই শাহাদতের বদলায় আমি 70,000 মানুষকে হত্যা করব, অর্থাৎ এর বদলে আমি 70,000 মানুষের হত্যার মাধ্যমে নিয়েছি, আর আপনার নাতির বদলা আমি এর দ্বিগুণ নিব, আপনার নাতির হত্যার শাহাদতের বদলায়। তো এটা পরবর্তীতে হয়েছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারবালার ঘটনা ঘটে নাই, কিন্তু অগ্রিম বলে দিচ্ছেন এটা ঘটবে আর আমার সাহাবার সেলের মাধ্যমে হবে। হ্যাঁ, তো এটা একটা কত বড় নবী আমাদের নবী যিনি ঘটে নাই ঘটবে কথা বলে দিচ্ছে, এটাই তো গায়েবের খবর দাতা।
শুধু তাই নয় কামাল ভাই, আমি আসলে এখানে অ্যাড করি মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন যে একবার আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন, ওনার হাতে দুইটা রেজিস্টার ছিল, একটা বড় আর একটা মাঝারি টাইপের। আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এগুলো কিসের রেজিস্টার? তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হে আমার সাহাবীরা, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এটা হচ্ছে জান্নাতীদের রেজিস্টার, এটা হচ্ছে জাহান্নামীদের রেজিস্টার। এখানে সবার নাম লিপিবদ্ধ আছে, আল্লাহ তাআলা আমাকে এগুলো দান করেছেন। তো আমি দেখতেছি এখানে কারা কারা আমাকে মহব্বত করে, তো এটা বিস্তারিত আলোচনা রয়েছে। তো এটা বলতে চাচ্ছি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন অদৃশ্য জ্ঞান দান করেছেন, তো যেটার ব্যাপারে আপনারা আমরা সবাই জানি। যেমন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় সুন্দর বলেছেন, এলমে গায়ব তত অদৃশ্য জ্ঞানের বিষয়ে ওর কুই গায়ব কিয়া তুমসে নিহা হো বালা জব না খুদা হি চুপা তুম পে করোড়ো দরো। আমার আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আসলে দুনিয়ার সবচেয়ে বড় অদৃশ্য হচ্ছেন আমার আল্লাহ তাআলা, যিনাকে কেউ দেখেনি। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আর গায়ব কি থাকবে? যেখানে আল্লাহ তাআলার দিদার আপনি লাভ করেছেন, আল্লাহ তাআলাকে দেখে নিয়েছেন, তখন আর গায়েব কি থাকতে পারে দুনিয়ার মধ্যে? তো আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তাআলার এমন স্পেশাল সৃষ্টির নাম, এমন কোন জিনিস নাই যে আমার নবী জানেন না, এটা আমাদের আকীদা থাকতে হবে। কেননা আসলে কামাল ভাই একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যদি আপনার আব্বার ব্যাপারে আপনার ছেলেদেরকে যদি সুন্দর অভিমত পোষণ করাইতে পারেন, তাহলে আপনার ছেলে আপনার আব্বাকে সম্মান করবে। আর আমরা আমাদের নবীর উম্মত হিসেবে আমরা যদি আমাদের ছেলেদেরকে আমাদের পরবর্তী জেনারেশনকে সুন্দর কিছু শিখিয়ে দিতে না পারি, তাহলে দেখা যাবে আমাদের ছেলে মেয়েরা আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা এর ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। তো একজন উম্মত হিসেবে সাহাবায়ে কেরাম এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা কোনোদিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এগুলো বলবো না। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে, এটাও মিশকাত শরীফের একটা হাদিস শরীফ, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আসলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জ্ঞান সম্পর্কে কি বলবো, একবার আমি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোমার কি চাওয়ার চাও? তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো কিছু পড়লে শুনলে এটা ভুলে যাই, কি করতে পারি? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, তোমার চাদরটা বিছিয়ে দাও। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য থেকে কিছু জিনিস ওখানে দিলেন হাত মোবারক দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই চাদর যেটা আমার চাদরের উপর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু অদৃশ্য থেকে নিয়ামত আমাকে দান করলেন, ওই চাদর যখন আমি আমার মুখের উপর চোখের উপর মালিশ করলাম, আমি এমন জিনিস আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন যেগুলো আমি কিছু জিনিস আপনাদের সামনে পেশ করেছি যেগুলো আমি পেশ করা সম্ভব নয়, কেননা ভবিষ্যতের কিছু এমন জিনিস আমাকে জানানো হয়েছে এই জ্ঞানের মাধ্যমে যেগুলো আমি যদি বলে যাই সবাই আমাকে পাগল মনে করবে। আপনি পাগল নাকি? এগুলো কিভাবে সম্ভব? আসলে পরবর্তীতে এগুলো সম্ভব হবে। তো আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান তো অনেক উপরে, তো উনি যাদেরকে দান করতেছেন তাদের নাম আপনি বুখারী শরীফ খুলেন, তিরমিজি শরীফ খুলেন, মিশকাত শরীফ খুলেন, দেখবেন আন আবি হুরায়রাতা, অর্থাৎ আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত আবু হুরায়রা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একসময় অভিযোগ করতেন, ইয়া রাসূলুল্লাহ আমার আগে মনে থাকে না, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানক্রমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে হাদিস শরীফের কিতাবের মধ্যে বুড়ি বুড়ি ওনার নাম পাওয়া যাচ্ছে। তো ওই প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে সুনজর দেন আর ওনার নিজস্ব জ্ঞান, ওনার নিজস্ব স্বকীয়তা, আল্লাহ তাআলা ওনাকে যে গুণ দান করেছেন এগুলো আমি আর আপনি বর্ণনা করা সম্ভব না। যেভাবে বড় বড় কিতাবের লেখকরা বলেছেন যে অনেক সময় আমরা আমাদের কিতাবে দুরুদ শরীফ লিখি, আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা ইসলাম সম্পর্কে অনেক কিছু লিখি, তো লিখার মানে এটা নয় যে আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান বর্ণনা করে অনেক বড় কাজ করে ফেলেছি। আরে এটা কিছুই না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানটা এরকম, যদি পৃথিবীর সমস্ত গাছপালা এগুলো যদি কলম হয়, সমুদ্রের পানি যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করা কালি হয়, এরপরও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চরিত্রের গুণাবলীর একটা অধ্যায়ও শেষ হবে না। তো আসলে দেখেন অনেকেই ইয়েজিদের ব্যাপারে অনেক সময় আমার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ভুল ধারণা করে কটূক্তি করে ফেলে, এটা কোনোদিন কোনো মুসলমানের এটা উচিত নয়। কারণ আমরা সবাই জানি নূহ ইসলামের ছেলে হচ্ছে কিনান, তো এটা হওয়া স্বাভাবিক। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়ুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইয়ুখরিজুল মাইয়িতা মিনাল হাই, অর্থাৎ আমি আল্লাহ অনেক সময় জীবিত থেকে মৃতকে কি করি বের করি, আবার অনেক সময় মৃত জিনিস থেকে জীবিত বের করি। তো ইয়ুখরিজুল হাইয়া মানে হচ্ছে নেককার পরহেজগার মুমিন সাহাবি, আর মিনাল মাইয়িতি মানে আমরা ধরে নিই এটা কে, আপনার ইয়াজিদ লম্পট। তো এটা হতে পারে, এটা আল্লাহ তাআলার কুদরতের, আল্লাহ তাআলা অনেক সময় এগুলো করান যে আমি আল্লাহ চাইলে সবকিছুই পারি। তো সেই হিসেবে
রোজি ভাই আবার ওয়াসওয়াসা এটাও আসতে পারে অনেকের মনে, সেটা তো আল্লাহ তাআলা করেছেন, ইহুদিদের কি দোষ ছিল? আল্লাহ তাআলা তাকে চান নাই বলে সে নেককার হতে পারে না, নাউজুবিল্লাহ।
দেখেন এখানে তো আল্লাহ তাআলা সমস্ত ইনসানকে বিবেক আকল দিয়েছে, আল্লাহ তাআলার নবীর ফরমানও বলা হয়েছে, কেউ যদি দুনিয়ার মহাব্বত পড়ে, নামাজ না পড়ে, মেয়ে নিয়ে যদি লাফালাফি করে, সুদ খায়, ঘুষ খায়, এটা কি আল্লাহ তাআলা বলছে? একে
কারণে আল্লাহ এখানে আসলে বিচার হচ্ছে কসবের উপর, ধারণ করার উপর, অর্জন। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দান করেছেন এবং দুনিয়া মধ্যে দোনোটা আছে, জান্নাতে যাওয়ার পথও আছে, জাহান্নামে যাওয়ার পথও আছে, আপনি কোনটা অর্জন করতেছেন, কোনটা ধারণ করতেছেন তার উপর ফয়সালা হবে। এরকম একটা মানে এরকম যুক্তিদাতা অনেক যেভাবে আমাদের দুনিয়াতে আছে না, একজন বুজুগানে দিন রহমতুল্লাহ তাআলা যুগে এরকম ছিল যে আল্লাহ করেছে বলেই তো আমি এরকম হচ্ছি, আল্লাহ চাচ্ছেন না বলে আমি এরকম করতেছি না। তখন ওই বুজুর্গ করলেন কি, একটা ঢিলা নিলেন, ঢিল ঢিল নিয়ে তাকে মারলেন জোরে। তার দুইটা তিনটা প্রশ্ন ছিল, প্রশ্নের জবাবে তিনি ঢিল মারলেন, তার মাথা ফেটে গেল। সে এখন কাজীর দরবারে এসে নালিশ দিল, হুজুর আমার মাথায় এ ঢিল মারছে, আমার মাথা ফেটে গেছে। তো কাজী তাকে তলব করলেন, কিরে এরকম করলে কেন? বলছে, হুজুর আমি তো ঢিল মারি না, আমি তো তাকে তার সওয়ালের জবাব দিছি মাত্র, প্রশ্নের উত্তর দিছি। কি প্রশ্নের উত্তর দিয়েছ? সে আমাকে প্রশ্ন করছে, জিন আগুনের তৈরি, আগুন দিয়ে জিনকে কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দান করবে? তো সে তো মাটির তৈরি হুজুর, আমি তো মাটির ঢিলা মারলাম। ঢিলা যদি এই বড় ঢিলাকে যদি
হতে পারে,
এই মাটির ঢিল যদি এই বড় ঢিলাকে যদি শাস্তি দিতে পারে মানুষকে, তাহলে আল্লাহ তাআলা কেন পারবে? অবশ্যই। আচ্ছা, তো এ তকদির নিয়ে প্রশ্ন করেছে, যা নসিবে আছে তা হয়, আল্লাহ চাচ্ছে হচ্ছে, তো আল্লাহ তাআলা চেয়েছেন এ মার খাইছে, আবার আপনার কাছে বিচার কেন দিল? বিচার কেন দিল? আচ্ছা, তো এরকম ভাবে ওনার প্রশ্নগুলো জবাব দিয়েছেন, আসলে আমি চেয়েছি, আমি তাকে মেরেছি, এটা যেন একটা দুনিয়াবি একটা নিয়ম ফয়সালা আছে, আমরা জানি না আমার তকদিরে কোনটা আছে।
মানুষের তকদির আল্লাহ তাআলার পরিবর্তন
করে, আমলের মাধ্যমে পরিবর্তন হয়,
দোয়ার কারণে, সৎ আমলের কারণে। তোমাদের যে দর্শকবৃন্দ, এজিদের এই আজকের বিষয়বলি নিয়ে আমাদের যে আলোচনা, তো মূল কথা এজিদের আচরণ ভালো বলতেছিল না। সে দুনিয়াকে পাওয়ার জন্য, নারীকে পাওয়ার জন্য, দৌলতকে পাওয়ার জন্য, মদ নিশাকে বিভূত থাকার জন্য যেমন ইচ্ছা তেমন করতো। তো আজকে যদি আমরা যারা এজিদকে ঘৃণা করি কিন্তু তার কর্মের উপর আমরা অটল, তাহলে এজিদের সাথে আর আমার পার্থক্য কি? তো এই জন্য প্রিয় ইসলামী ভাইরা মধ্যে যে দর্শক বৃন্দ, আমরা এজিদের যতগুলো অ্যাক্টিভিটিস কর্ম আছে এগুলাকে পরিহার করি আর আল্লাহ এবং তার রসুলের দেওয়া পথ মতকে গ্রহণ করি।
এজিদ এই আসলে যে যেরকম করে সেভাবে তার মরণটা সেভাবে হয়। তো আমাদের আজকে যেহেতু আমাদের অনুষ্ঠানের এই অনুষ্ঠানের নাম হচ্ছে যে এজিদের ভয়াবহ স্বভাব, মানে মন্দ স্বভাব, মন্দ স্বভাব এবং ভয়াবহ পরিণতি। তো সে যেহেতু নারী লোভী ছিল, খারাপ কাজগুলো ব্যবচার গুলো করতে থাকতো, তো ওর মৃত্যুর ব্যাপারে যে ইয়াটা প্রসিদ্ধ আছে সেটা হচ্ছে এজিদের মৃত্যুর একটি কারণ হচ্ছে সে একজন রোমান বংশগত একটি মহিলার, যুবতী মহিলার প্রেমে পড়ে গিয়েছিল। তো সেই মেয়েটিকে সে মানে খারাপ কাজ করার জন্য মানে চাচ্ছিল, তো সেই মেয়েটি তাকে মানে ফাঁদে ফেলে তাকে ফুসলিয়ে ফাসলিয়ে একটি মরুভূমির দিকে তাকে নিয়ে গেল। এখন সেখানে সে কি করলো, এজিদ সেই মরুভূমির ঠান্ডা হাওয়ায় সে কি একটু দুর্বল হয়ে গেল। এখন সেই যুবতী মেয়ে মনে করলো যে এই ব্যক্তি তার নবীর সন্তানদেরকে, নাতিদেরকে, দরিদ্রদেরকে কতল করার, নিজের ক্ষমতার জন্য, নিজের পাপিষ্ট কাজগুলো চরিত্রাচর করার জন্য, নিজের চরিত্রকে মানে ইয়া করার জন্য, রক্ষা করার জন্য সে নিজের নবীর নাতিকে পর্যন্ত কি করে নাই, হত্যা করে মানে শহীদ করেছে। সে মেয়েটি ওই ইয়াকে এজিদকে কি করলো, এই ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেললো। আচ্ছা, সে মেরে ফেলে এরপরে সেই মেয়েটি ওখান থেকে চলে গেল। ওই এজিদ সেখানে তিন চার দিন তার লাশটি কাক চিল যাচ্ছে ওনার তাজকেরা করে থাকে। আজকে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠান গুলোর মধ্যে আমরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার মাথা মোবারককে যেখানে দাফন করা হয়েছে ওখানেও লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে, দোয়া কবুল হচ্ছে। ওনার বডি মোবারক যেখানে কারবালার প্রান্তরে বা যেখানে যে জায়গার মধ্যে দাফন হয়েছে ওখানেও লক্ষ লক্ষ মানুষ ফায়দা, শুধু এরকম অহরহ কারামত কিতাবের মধ্যে এসেছে।
তোমাদের যে দর্শকবৃন্দ, বেসিক্যালি এটাই এজিদের যে ভয়াবহ পরিণতি তার মন্দ স্বভাবের কারণে হয়েছে। তো আমরা আজকে যারা মুসলমান আমরা এজিদের যত কর্ম রয়েছে এগুলাকে পরিহার করি, নেক এবং সিরাতুল মুস্তাকিম, আমার নবী সুন্নত মুবারাকা, সাহাবায়ে কেরামের মহাব্বত, আহলে বাইয়াতের মহাব্বত, আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত নিজের অন্তরে ধারণ করি এবং আমলের মাধ্যমে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এই মুহররম মাসের এই ঘটনা বলি থেকে, ঈদের ভয়াবহ পরিণতি থেকে, তার মতো যে কুকর্ম সে করেছে এগুলা সব কিছু আমরা পরিহার করি। আল্লাহ যে পথে চললে, আল্লাহ রাসূল যে পথে আমরা চললে রাজি হয় ওই পথকে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আজকের আলোচনা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজয় নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
ইয়ে খরা